বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 31 মে, 17 জ্যৈষ্ঠ এবং ফার্সি 10 খোরদাদ। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সান্ধ্য অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে 1 মাসের সান্ধ্য ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতের রয়েছে ইহুদিবাদী ইসরায়েলে আরব আমিরাতের দূতাবাস স্থাপন এবং সৌদি আরবের কৌশলী অবস্থান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়া জেলাগুলোতে লকডাউন জারির নির্দেশনা সম্পর্কে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইরান বলেছে আদিবাসী শিশুদের গণহত্যার ইতিহাস নিয়ে অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলা কানাডার মুখে শোভা পায় না। ফিলিস্তিনের হামাস গাজা উপত্যকায় হাজার হাজার নতুন রকেট নির্মাণের কাজ শুরু করেছে বলে ঘোষণা দিলেন সংগঠনের একজন নেতা। বাংলাদেশের গণমুখী স্বাস্থ্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানিয়েছেন। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার রাজ্যের সঙ্গে অত্যন্ত নির্দয় আচরণ করছেন। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন আদিবাসী শিশুদের গণহত্যা কানাডার ইতিহাসের এক মানবিক ট্র্যাজেডি। তাদের এই ইতিহাসে এ ধরনের ঘটনা থাকার পরও তারা নির্লজ্জভাবে অন্যের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলে। আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খাতিবজাদে আরও বলেন, কানাডায় আদিবাসী শিশুদের গণকবরের সন্ধান পাওয়ার ঘটনায় ইরান সমবেদনা জানাচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নিজেকে মানবাধিকার রক্ষক হিসেবে তুলে ধরার আগে কানাডার উচিত প্রতিবার নিজের এই ধরনের ঘৃণ্য ইতিহাসের কথা স্মরণ করা। সম্প্রতি কানাডার সাবেক এক আবাসিক স্কুল থেকে 215টি শিশুর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। পশ্চিমাঞ্চল রাজ্য ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকায় এসব দেহাবশেষ উদ্ধার করা হয়। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন ইহুদিবাদী ইসরায়েল নিজের ধ্বংস অনিবার্য জেনেই বারবার ইরানকে হুমকি দিচ্ছে। তিনি ইয়েমেনের বার্তা সংস্থা আল মাসিরেকে দেয়া সাক্ষাৎকারে আরও বলেন, ইসরায়েলের ধ্বংসের দিন ঘনিয়ে এসেছে। জেনারেল শেকারচি বলেন, ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ বলে বেড়ায় তার হামলার লক্ষ্যবস্তুর দিক দিয়ে ইরান অগ্রাধিকার পাচ্ছে। নিজের দুর্বলতা উপলব্ধি করা ও নিজের ধ্বংস সম্পর্কে পূর্বাভাস পাওয়ার কারণে একের পর এক পরাজয় সত্ত্বেও ইসরায়েল এ ধরনের হুমকি দিচ্ছে। তিনি বলেন, মোসাদীয় শত্রুর এ ধরনের হুমকির বিন্দুমাত্র মূল্য ইরানের কাছে নেই, কারণ ইসরায়েল পরাজয়ের গ্লানি থেকে এমন চিৎকার ধ্বনি দিচ্ছে। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন, দুঃখজনকভাবে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের কিছু পদলিহী সরকার তাদের জনগণের বিরোধিতা সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার নতুন রকেট নির্মাণের কাজ শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের একজন পলিটব্যুরো নেতা। তিনি বলেছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ার পর গাজার রকেট নির্মাণ কারখানাগুলো আবার চালু হয়েছে। হামাস নেতা ফতনি হামাদ রোববার গাজায় এ ঘোষণা দিয়ে বলেন, বাতুল মুকাদ্দাস ও আল আকসায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দমন অভিযান রুখে দিতে আমাদের কারখানা এবং ওয়ার্কশপগুলোতে হাজার হাজার রকেট নির্মাণের কাজ শুরু করা হয়েছে। চলতি মে মাসের গোড়ার দিকে আল আকসা মসজিদে মুসল্লিদের উপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো। দখলদার ইসরায়েল টানা ১২ দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয়। ইহুদিবাদী ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের শীর্ষস্থানীয় নেতা খাদের আদনানকে আটক করেছে। রোববার সকালে জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুস শহরের কাছে একটি সেনা চেকপোস্টে আদনানকে আটক করা হয়। ইসলামী জিহাদ আন্দোলনের এই নেতার স্ত্রী উম্মে আব্দুর রহমান বার্তা সংস্থা কুসকে জানিয়েছেন, খাদের আদনান জেনিন প্রদেশের আরাবা শহরের নিজ বাসভবন থেকে ইসরায়েলি হামলায় শহীদ একজন ফিলিস্তিনের জানাজা অংশ নিতে গিয়েছিলেন। জানাজা থেকে ফেরার পথে চেকপোস্টে তার গাড়ি থামিয়ে তাকে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। এ নিয়ে বহুবার ইসলামী জিহাদ আন্দোলনের এই নেতাকে আটক করল ইহুদিবাদী সেনারা। বেশিরভাগ ক্ষেত্রে তাকে বিনা বিচারে বা বিনা চার্জশিটে দীর্ঘদিন ইসরায়েলি কারাগারে ফেলে রাখা হয়েছে। সর্বশেষ তাকে আড়াই বছর আগে আটক করা হয়েছিল। সে সময় তিনি নিজের বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে টানা 57 দিন অনশন ধর্মঘট করার পর ইসরায়েলি কর্তৃপক্ষ তাকে ছেড়ে দিতে বাধ্য হয়। শ্রোতা বন্ধুরা, আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। বাংলাদেশের গণমুখী স্বাস্থ্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানিয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, শিক্ষা ব্যবস্থা বন্ধ থাকলে জাতি ধ্বংস হয়ে যাবে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের গণমুখী স্বাস্থ্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছেন, একটা জাতিকে ধ্বংস করতে তার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা প্রয়োজন। দয়া করে এটি করবেন না। দরকার হলে শিক্ষার্থীরা 2 বা 3 শিফটে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, তারপরও আগামীকালকেই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন। আজ সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে তিনি একথা বলেন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছেন, তখন ছাত্ররা প্রতিবাদ করে ন্যায্য কাজ করেছেন। গ্রেপ্তার হওয়া 54 জন ছাত্র সহ সব ছাত্ররাই আমাদের ভবিষ্যৎ, তারাই উন্নত ভবিষ্যৎ দেখাতে পারে। তিনি বলেন, পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম উঠিয়ে নেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না উনি কি ভুল করছেন। প্রধানমন্ত্রী সম্প্রতি বলেছেন, জাতিকে একত্রিতভাবে উন্নতির পথে আসতে। প্রধানমন্ত্রীকে আমি অনেকবার বলেছি, সবাইকে ডাকেন, একত্রিত করেন, কিন্তু উনি ডাকেননি, তিনি সত্যকে ভয় পান। সভা শেষে ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্টের সামনে অবস্থান নেন। ওদিকে সেশন জট নিরসন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের টিকা দেওয়ার স্পষ্ট পরিকল্পনা দাবি করেছেন রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। হল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দাও এই ব্যানার নিয়ে গতকাল রোববার ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী এই বিক্ষোভে অংশ নেন। সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রশাসনের সুস্পষ্ট পরিকল্পনার দাবিতে আগামীকাল মঙ্গলবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতীকী খাটিয়া মিছিল আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশেষ সংবাদে। বাংলাদেশে আমের জেলা বলে খ্যাত চাপাই নবাবগঞ্জে করোনা সংক্রমণ রোধে চালু হওয়া বিশেষ লকডাউন আরও 7 দিন বাড়ানো হয়েছে। আজ দুপুর 12টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। তিনি বলেন, সোমবার রাত 12টা থেকে 7 জুন রাত 12টা পর্যন্ত লকডাউন থাকবে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেছেন, এত নির্দয় এবং নির্মম প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখিনি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ প্রসঙ্গে তিনি আজ রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন। তিনি বলেন, এটা কেন্দ্রীয় সরকারের প্রতিশোধমূলক আচরণ। বিজেপি রাজ্যে হেরাচ্ছে, এজন্য ওরা এসব করছেন। ওরা ভোট পরবর্তী সংসদের কথা বলে চিৎকার করছেন। ওরা জাতীয় মানবাধিকার কমিশনে গেছে, কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে, কিন্তু আমরা তো কোনো ভোট পরবর্তী হিংসা দেখতে পাইনি। আমরা জনসেবার জন্য ইয়েস এবং করোনা পরিস্থিতিতে আলাপনের মেয়াদ বৃদ্ধি করেছিলাম, তাতে কেন্দ্র সিলমোহরও দিয়েছিল। মমতা বলেন, কেন্দ্রীয় সরকারের বর্তমান কাজকর্মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। ভারতের প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের প্রকোপ ধীরে ধীরে কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে প্রকাশ, গত 24 ঘন্টায় 1,52,734টি নয়া সংক্রমণ এবং একই সময়ে 3,128 জনের মৃত্যু হয়েছে। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতে প্রাণঘাতী করোনা সংক্রমণের প্রকোপ ধীরে ধীরে কমছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল রোববার সকাল 8টা থেকে আজ সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 1,52,734টি নয়া সংক্রমণ এবং একই সময়ে 3,128 জনের মৃত্যু হয়েছে। গতকাল সংক্রমণের সংখ্যা ছিল 1,65,553। সরকারি সূত্রে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট 2,80,47,534 জন সংক্রমিত হয়েছেন। বর্তমানে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা 20,26,092। করোনা থেকে পুনরুদ্ধার হয়েছেন 2,56,92,342 জন। মোট মারা গেছেন 3,29,100 জন। দেশে এ পর্যন্ত 21,31,54,129 ভ্যাকসিনের ডোজ দেওয়া সম্ভব হয়েছে। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 34,48,66,883। অন্যদিকে পশ্চিমবঙ্গে গতকাল রোববার সকাল 8টা থেকে আজ সোমবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টার মধ্যে 11,284 জন আক্রান্ত এবং একই সময়ে 142 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পশ্চিমবঙ্গে মোট 15,410 জন করোনা রোগীর মৃত্যু হল। রাজ্যটিতে এ পর্যন্ত মোট 13,66,240 জন সংক্রমিত হয়েছেন। বর্তমানে 94,898 জন সক্রিয় করোনা রোগীর চিকিৎসাধীন আছেন। পশ্চিমবঙ্গে গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি উত্তর চব্বিশ পরগনা জেলায় 2,482 জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। রাজধানী কলকাতায় 1,830 নয়া সংক্রমণ হয়েছে। এছাড়া অন্যান্য জেলায় নয়া সংক্রমণের ঘটনা ঘটেছে।
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক আগ্রাসন চালাতে গিয়ে যে প্রচণ্ড প্রতিরোধ ও পরাজয়ের মুখে পড়েছে তার জের ধরে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার তৎপরতা শুরু করেছে ইসরায়েলের চেঞ্জ ব্লক। এ বিষয়ে ইসরায়েলের রাজনীতিবিদদের মধ্যে একটি সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী তারা একটি জোটবদ্ধ মন্ত্রিসভা গঠন করতে চেষ্টা চালাচ্ছেন। গত মার্চ মাসে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নেতানিয়াহু ডানপন্থী 30টি আসনে বিজয়ী হয়েছে, তবে সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরে প্রেসিডেন্ট রিভলিন মধ্যপন্থী ইয়েশ আতিদ পার্টি নেতা ইয়ের লাপিদকে সরকার গঠনের নতুন দায়িত্ব দেন। লাপিদের দল 120 আসনের সংসদে 17টি আসন পেয়েছে। জোট সরকার গঠনের জন্য তিনিও 28 দিন সময় পাবেন এবং বুধবার রাতে সেই সময়সীমা শেষ হচ্ছে। ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবিতে আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে ওই বিক্ষোভ সমাবেশে যোগ দেন। আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে এ সমস্ত মানুষ ওয়াশিংটনে এসে সমবেত হন। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনে রেডিও তেহরান থেকে আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে দখলদার ইসরায়েল রাজধানী তেল আভিভে তাদের দূতাবাস উদ্বোধন করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকার একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছেন রেজন হুসাইন।
সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে গতকাল দখলদার ইসরায়েলের রাজধানী তেল আভিভে তাদের দূতাবাস উদ্বোধন করেছে। সংযুক্ত আরব আমিরাত প্রথম আরব দেশ যে কিনা 26 বছর পর ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল। এর আগে 1996 সালে জর্দান ওয়াদি চুক্তির আওতায় ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। এরপর গত 26 বছরে কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করেনি, যদিও তাদের অনেকে গোপনে বা পরোক্ষভাবে ইসরায়েলের সাথে সম্পর্ক বজায় রেখেছে। গত প্রায় 8 মাস ধরে দখলদার ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক প্রতিষ্ঠার প্রক্রিয়া চলে আসছিল। দুদেশের কর্মকর্তাদের মধ্যে আসা যাওয়া চলছিল। চলতি বছরের 1 মার্চ আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ খাজাকে তেল আভিভে পাঠানো হয়েছিল। সংযুক্ত আরব আমিরাত এমন সময় তেল আভিভে দূতাবাস উদ্বোধন করল যখন সাম্প্রতিক দিনগুলোতে, বিশেষ করে গাজা যুদ্ধের পর, এই অঞ্চলে রাজনৈতিক পরিস্থিতিতে অনেক পরিবর্তন ঘটে গেছে। সম্প্রতি গাজায় ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরায়েলের 12 দিন ধরে তুমুল যুদ্ধ চলে। এই যুদ্ধে ইসরায়েল এত বেশি যুদ্ধাপরাধ করেছে যে জাতিসংঘের মানবাধিকার পরিষদ এক বিবৃতিতে এ বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে। 12 দিনের যুদ্ধে ইসরায়েল ভয়াবহ যুদ্ধাপরাধ করলেও সংযুক্ত আরব আমিরাত টু শব্দটিও করেনি, বরং যুদ্ধবিরতির 8 দিন পর তারা আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তেল আভিভে দূতাবাস উদ্বোধন করল। সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের যুদ্ধাপরাধের মাত্রা এত বেশি ছিল যে সৌদি আরব সহ আরও কয়েকটি আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি ইসরায়েলের সাথে রিয়াদের গোপন সম্পর্ক বজায় থাকলেও এই মুহূর্তে এই সম্পর্ককে আরও উন্নয়নের বিষয়টিকে প্রকাশ্যে আনা থেকেও সৌদি আরব বিরত থাকে। পর্যবেক্ষকরা বলছেন, সংযুক্ত আরব আমিরাতের কর্মকাণ্ড থেকে প্রমাণিত হয় এই দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্য আরব দেশগুলোর তুলনায় অগ্রগামী, এমনকি তারা আরব পরিচিতিকেও আমলে নিচ্ছে না। এর ফলে দেশটির সরকার অভ্যন্তরীণভাবে যেমন ব্যাপক চাপের মুখে পড়বে, তেমনি আরব বিশ্বেও তাদের অবস্থান দুর্বল হয়ে পড়বে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের যেসব জেলায় করোনা ভাইরাসের সংক্রমণ ঊর্ধ্বমুখী, সেখানে লকডাউন কার্যকর করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ সম্পর্কে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের যেসব জেলায় কোভিডের সংক্রমণ ঊর্ধ্বমুখী, সেখানে লকডাউন কার্যকর করার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আজ সোমবার দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের জানান,
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরামর্শ থাকবে যে সমস্ত জেলায় কোভিড এর সংক্রমণ ঊর্ধ্বমুখী অনেক বেশি বেড়ে যাচ্ছে, সেগুলোকে লকডাউনে দিয়ে দেওয়া। দেরি করলে পরে তো বাড়ার সম্ভাবনা আছে, সংকট তৈরি হওয়ার সম্ভাবনা তো আছে। আমাদের পরামর্শ, যত তাড়াতাড়ি সম্ভব এটা লকডাউন দিয়ে দেওয়া উচিত, যাতে সারা দেশে এটা ছড়িয়ে না পড়ে। করোনা যে দেশে বৃদ্ধি পেয়েছে আপনারা জানেন, সেই দেশের ইকোনমি কিন্তু সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই না যে আমাদের ইকোনমি ক্ষতিগ্রস্ত হোক।
করোনা সংক্রমণ বৃদ্ধি পাবার পরেও সীমান্তবর্তী 7 জেলায় লকডাউন না করার কারণ জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই জেলাগুলোতে আম, লিচু সহ মৌসুমি ফল উৎপাদন হয়েছে। এসব ফল ওইসব অঞ্চলের প্রধান অর্থকরী ফসল। উৎপাদনকারীরা যাতে সেগুলো বাজারজাত করতে পারেন, এই মানবিক চিন্তা থেকেই সেখানে লকডাউন করা হয়নি। তবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে স্থানীয় প্রশাসন লকডাউন কার্যকর করতে পারবে। আজ সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব জানান,
জেলা প্রশাসন, সিভিল সার্জন, তারপরে মেয়র সাহেবরা যারা আছেন বা স্থানীয় এমপি সাহেবরা যারা আছেন, ওনাদেরকে আমরা এমনিও আগেও বলে দিচ্ছি, ডিস্ট্রিক্ট গুলোকেও বলে দিচ্ছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে, সেটাও ইন্টারনাল যেভাবে ওনারা সাজেশন দিবে কমফোর্ট আবার পাশাপাশি লকডাউন
তারপর ধরেন নর্থ বেঙ্গলে এখন আমের একটা পরিস্থিতি, এই সময় যদি একটু পুরোপুরি লকডাউন তখন কি হবে, এগুলো বিবেচনা আছে।
ইতিমধ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আমের রাজধানী বলে খ্যাত সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে চলমান লকডাউন আরও 7 দিন বাড়ানো হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এই ঘোষণা দেন। এর আগে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত 24 মে 11 দফা নির্দেশনা দিয়ে 1 সপ্তাহের জন্য বিশেষ লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। জেলার সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন, চাঁপাই নবাবগঞ্জ জেলায় এ পর্যন্ত 1,727 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে 600 জনের মতো শনাক্ত হয়েছে গত ঈদের পর থেকে। ঈদের আগে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার যেখানে ছিল 14%, সেখানে কয়েকদিনের মধ্যে তা বাড়তে বাড়তে 62% উঠে গেছে। এদিকে করোনা ভাইরাসে দেশে গত 24 ঘন্টায় মারা গেছেন আরও 37 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 12,619 জনে। এছাড়া গত 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন আরও 1,710 জন। আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হল সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। ইরান বলেছে আদিবাসী শিশুদের গণহত্যার ইতিহাস নিয়ে অন্য দেশের মানবাধিকার নিয়ে কথা বলা কানাডার মুখে শোভা পায় না। ফিলিস্তিনের হামাস গাজা উপত্যকায় হাজার হাজার নতুন রকেট নির্মাণের কাজ শুরু করেছে বলে ঘোষণা দিলেন সংগঠনের একজন নেতা। বাংলাদেশের গণমুখী স্বাস্থ্য প্রতিষ্ঠান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার দাবি জানিয়েছেন। এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার রাজ্যের সঙ্গে অত্যন্ত নির্দয় আচরণ করছেন। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার আজকের মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.